चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्रिसे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। तवैवास्मि न जीवा त्वया विना इति विज्ञ राधे तं माम शरणान्ति। अंगश्यामलिं क्षताभिरवितो मन्दीकृतेन देवरां जाड्डञ्जारुडरोचिसं विदधतं पट्टम्बरस्य श्रिया। पिण्डारण्यनिवासिनं हृदि लसद्दामाभिरामोदरं राधास्कन्दनिवेशितो जलभुजं ध्याये वृन्दाम।
श्री श्री गुरु गौरांग राधा विनोद बिहारी और गिरिराज जी की विशेष कृपा से हम लोगों की कल की परिक्रमा, छोटी परिक्रमा, राधा कुंड की परिक्रमा अच्छी तरह से संपन्न हुई। ये कार्तिक महीना है। कार्तिक महीने की अधिष्ठात्री देवी राधिका जी हैं स्वयं। पुरुषोत्तम मास के अधिष्ठात्री देवी कृष्ण हैं, किंतु राधा जी कार्तिक महीने के अधिष्ठात्री देवी हैं। इसमें थोड़ी सी भी उपासना राधा जी की जाए तो राधा कृष्ण दुगुण दोनों के जुगल चरण की प्रेम प्राप्त होता है। विशेष करके इस महीने में, कार्तिक महीने में शारदीय पूर्णिमा का रास हुआ था वृंदावन में। इसी दिन कृष्ण अंतर्ध्यान हो गए और राधिका इत्यादि सब सखियां, राधा जी उनके साथ ही चली गईं और सखियां उनको ढूंढने लगी। अंत में जयति तेधिकं जन्म नाप्रज श्रयत इंदिरा स्वस्वदत्रही दैत दिश्यतां दिक्षुस्तावका त्वैधिता समा त्वां विश्वमते। इस प्रकार से जब वंदना कीर्तन करने लगी तो कृष्ण उनको दर्शन दिए थे। इसमें राधा जी की श्रेष्ठता दिखलाई गई रास में। सब गोपियां वहां उपस्थित हैं, राधा जी नहीं है किसके लिए रास। और अनयाराधितो नूनं भगवान हरि ईश्वर, ये अनया जिसको लेकर के कृष्ण गए हैं, जिसके चरण के छाप यहां पर दिख पड़ते हैं, महाभाग्यवती है। इसने भगवान की आराधना की होगी इसलिए कृष्ण उसको निर्जन स्थान में अकेले ले गए। राधा रानी की श्रेष्ठता यहाँ पर दिखलाई गई। रास में बहुत से शिक्षाएं हैं इसमें हुई। ब्रह्मा के एक रात्रि तक यह रास चली। इसके बाद इसी महीने में यशोदा जी ने कृष्ण को अपने प्रेम से उखल में बांध दिया। उनका ऊपर नीचे बाहर भीतर नहीं है, तो भी प्रेम से बंधन स्वीकार कर लेते हैं। कृपया शिष्य बंधन है, ऐसी भगवान की अद्भुत कृपा है। वो किसी के द्वारा पराजित नहीं होते, किंतु यशोदा मैया गोपियों के प्रेम के आगे बिक जाते हैं, उनके अधीन हो जाते हैं, उनकी वश्यता स्वीकार करते हैं ऐसे भक्तों के पीछे चलते हैं जो उनके चरण की धूली उनके सिर पर चल गए। न पारे हम निर्वध संजा, मैं गोपियों का ऋण जन्म जन्मांतर में नहीं चुका सकता। ब्रह्मा जैसी आयु होती है, इसी महीने में इंद्र की पूजा बंद करके और गिरिराज गोवर्धन की परिक्रमा का अन्नकूट चालू हुआ। इंद्र ने क्रोधित होकर के मुसलधार वर्षा बरसाए 7 दिन तक, किंतु गोपियों का और गोपों का गायों का कुछ भी नहीं बिगड़ा। कानी उंगली पर 7 दिन तक पर्वत को उठाए रख। इसी तरह से कंस को इसी महीने में मारा, अक्रू जी इसी महीने में मथुरा से गए थे नंदगांव और कृष्ण बलदेव को ले आए उनको उत्साहित दे करके, और कृष्ण ने उनको मारा था। आजकल में ही मथुरा में कंस वध होने वाला होगा,
दशमी के दिन होगा।
इसी महीने में
गोपाष्टमी
हुई। गोपाष्टमी दो एक बछड़ों को लेकर के गौओं को चराने के लिए गए, ये वृंदावन में हुआ। और नंदगांव में जब गए वही बछड़िया और बछड़े बड़े हो गए तो उनको चराने के लिए फिर वहां पर गए। इस महीने में हम देखते हैं कि जितने भी भगवत परिकर हैं इसी महीने में या तो आविर्भूत हुए हैं या तिरुभाव उनका हुआ है। देखते हैं हमारे गुरु महाराज जी इसी महीने के प्रथम दिन पूर्णिमा के दिन ही में उनका तिरुभाव महोत्सव। इसी महीने में भक्ति वेदांत स्वामी जी जगत के में प्रचार करने वाले, इसी महीने में कल ही उनका विरह तिथि है होगा। भक्ति प्रमोद पुरी महाराज जी का इसी महीने हुआ। हाँ, परम पूज्यपाद प्रपूज्य चरण श्रीधर गोस्वामी महाराज जी का हुआ। और हमारे पूज्यपाद सिद्धांति महाराज जी का इसी में। इस प्रकार से हम देखते हैं कि समस्त महापुरुषों का भी आविर्भाव तिरुभाव इसी महीने में हमारे परम पूज्यपाद बामन महाराज और त्रिविक्रम महाराज। प्रथम वर्ष में त्रिविक्रम महाराज जी और द्वितीय वर्ष में बामन महाराज जी अब प्रकट हुए। उनकी विरति थी आज है बामन महाराज की और त्रिविक्रम महाराज, एक ही दिन में किंतु एक वर्ष का अंतर है। पहले गुरु महाराज जी के पास में बामन महाराज जी संतोष नाम 12 वर्ष की उम्र में करीब 8.5 साल के उम्र में ही उनकी मैया उनको दे गई गुरु जी के यहाँ। ये इस लड़के को मैं सौंप रही हूँ, आप इसको भगवत भक्ति में लगाइए। कितने सौभाग्यवान, उनकी मैया भी प्रभुपाद जी की शिष्या थी तो उन्होंने दे गए। गुरु महाराज जी कहते थे एक उनको भक्ति विनोद इंस्टीट्यूट में भर्ती कर दिया, बड़े तीव्र बुद्धि के, एक बार कुछ सुन लेते ही उनको याद हो जाती थी। गुरु महाराज जी कहते थे जैसे तुम एक श्लोक याद करेगा तो एक लेमन जूस देंगे। तो बमन महाराज जी संतोष एक दिन में नजन 8-10-12 श्लोक याद कर लेता। गीता का सब श्लोक याद मुखस, श्रीमद भागवत के जितने प्रधान प्रधान श्लोक सब मुखस, गौड़ीय कंठार मुखस, वो गौड़ीय वेदा ये गौड़ीय मठों के ये डिक्शनरी कहलाते हैं। गुरु महाराज जी कोई श्लोक भूल जाते तो उनको याद करा देते। गुरु महाराज जी लिए श्लोक नहीं, युक्ति तर्क दर्शन शास्त्र में बोलते थे केवल। अद्भुत विद्वान थे। तो बावन महाराज जी प्रथम से ही बड़ी सेवा की, गुरु सेवा का आदर्श दिखलाया। किसी कारण से प्रभुपाद के बहुत से 40 शिष्यों को मर्डर केस में झूठ मूठ का फंसाया गया। उस समय बामन महाराज जी रसोई सबके लिए बनाते, वकील के पास में जाते, फिर जेलखाने में जाते, उनको भोजन तोजन सब कराते, इस तरह से सब सेवा करते। जब तक थे बामन महाराज जी, गुरु महाराज जी की बहुत सेवा की। उनके बाद में हम लोग आए, हमारे बाद में तो और दूसरे आए। तो बिक्रम महाराज जी भी वैसे ही, वो बामन महाराज जी के बाद में आए, आए वैवाहिक जीवन था, विवाह पत्नी पत्नी छोड़ करके सब घर बार नौकरी चाकरी सब छोड़ करके चले आए और किस प्रकार से गुरु जी की सेवा की। हमको, मुझे और पूज्यपाद बामन महाराज जी को बच्चा समझते थे गुरु महाराज। कोई काम का भार होता था, विशेष करके प्रचार का कहीं जाने का, और तो पूज्यपाद त्रिविक्रम महाराज को वो भरोसा करते, उनको कहते थे जाओ ये काम करके ले आओ, अद्भुत। और वो पहले कहते थे ये यदि नहीं होगा तो क्या होगा। गुरु महाराज जी उनको कहते थे तुम सोच विचार करके जैसा हो वैसा करना। इन दोनों की सेवा अद्भुत थी। जगत में हम देखते हैं गुरु सेवा का आदर्श से इन लोगों ने स्थापित किया है, विशेष करके पूज्यपाद बामन महाराज। एक बार बामन महाराज जी प्रेस में प्रूफ करने के लिए मशीन में दे रहे थे, हाथ चला गया और हाथ थोड़ा सा यहाँ से कट गया, रक्त बहने लगा। गुरु महाराज जी रोने लग गए और उनको कलकत्ता मेडिकल हॉस्पिटल में ठीक करा करके तब फिर लाए। अभी हमारे यहाँ उनके प्रधान शिष्य श्री भक्ति वेदांत परिब्राजक महाराज जी हैं, वो उनकी विशेषताओं को बोलते हुए उनके चरण में पुष्पांजलि प्रदान करें।
Grown up in Nandagaon. We see in this month either the appearance or disappearance of so many of the eternal associates of the Lord. Especially this month is the disappearance of Sri Bhakti Dan Swami Maharaj, who preached around the world. Srila Bhakti Pramod Puri Maharaj. Srila Param Gurudev also, he had disappeared on the first day. Srila Siddhanta Goswami Maharaj, Srila Bhakti Daya Maharaj, all appeared. Srila Sri Ram Maharaj, all appeared or disappeared this month. So, therefore, also this year, this day, even though there is 1 year difference between the disappearance of Srila Bhaktivinoda Chirika Maharaj and Srila Bhaktivinoda Bala Maharaj, Srila Bhaktivinoda Chirika Maharaj left 1 year earlier than Srila Bala Maharaj. His name was Santosh, and at the age of only 8 and a half, his mother donated him to Param Gurudev and asked him, please engage him in the service of Bhagawan. There were how fortunate he was. Srila Bhagavan Maharaj's mother was a disciple of Sri Bhakti Siddhanta Saraswati Thakur. Immediately Param Gurudev put him in the Bhakti Vinod Institute and said, if you learn a verse every day, I'll give you one toffee. So every day he would learn 8 or 10 verses and distribute toffees to the other boys. He was called the Dictionary of the Gauri Math. If he would see it once, he would remember and never forget. He knew the whole Gauri Kataha and all the major verses of the Srimad Bhagavatam. So the Param Gurudev would not use verses so much, mainly philosophy and logic. But Srila Bhagavan Maharaj, he was the ideal seva of the spiritual master. In the early days when Param Gurudev left the Gauri Math and began his own mission, at that time, 40 disciples of Srila Bhakti Siddhanta Saraswati Thakur were implicated in a false murder case. That time, Sajjan Sevak Bhattachari, he was doing all the cooking, serving Thakurji, washing the pots, taking prasad to the Vaishnavas in jail, arranging for the court case. So he did so much ideal Vaishnav seva. Srila Bhaktivinoda Chirika Maharaj came afterwards. He was married with children and business and everything, but he left everything completely and took full shelter of Param Gurudev. Srila Param Gurudev considered Srila Bhagavan Maharaj and Gurudev to be like small children, therefore he did not give them so much responsibility, but he used to say to Srila Chirika Maharaj, you do everything. In fact, Srila Param Gurudev used to say, if it wasn't for Chirika Maharaj, I don't know what would happen. Therefore, whatever you think best, you'll do. Therefore, he was so much, you cannot explain how much seva they did for Param Gurudev. One time, Srila Bhagavan Maharaj's hand was caught in those old-fashioned pretty presses, and some of his finger was cut off, and Param Gurudev was weeping at that time and took him to the hospital in Calcutta. So now we hear from the first disciple of Srila Bhaktivinoda Bala Maharaj, Puttaparam Parivajak Maharaj. Thank you.
এই হলো আদর্শ পারমার্থিক জীবনে। এই সমস্ত পৌঁছে গেলেন। তো বারোটার সময় যখন ওখানে পৌঁছান আর রিক্সা আমাকে বলতে যে হাজার হাজার বাতি আমার মধ্যে এখানে আমার কি হচ্ছে, এখানে মেলা খেলা হচ্ছে নাকি?
এরপরে ভক্তি বেদান্ত পুরী মহারাজ, প্রপূজ্যচরণ শ্রী শ্রীমদ বামন মহারাজ এবং প্রপূজ্যচরণ শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত ত্রিবিক্রম মহারাজের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। একটু সংক্ষেপে করব।
নমো বিষ্ণু
उपादायो गौरव निष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत वामनोति नामे गुरवे गौरचंद्राय राधिका वै तदा वै कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो सर्वार्थे परमानन्दं भक्तिदान्त उपस्थित
সন্ন্যাসীদের তিনি ওই ছোটবেলাতেই
সব ঘরে প্রতি ঘরে ঘরে গিয়ে তিনি ঘর লেপা পূজা করে দিতেন, তাদের পূজার মধ্যে জল রেখে দিতেন, তাদের সমস্ত বস্ত্র ইত্যাদি সেগুলোকে পরিষ্কার করে দিতেন। তারপরে প্রসাদ পাওয়ার সময় সেখানে সমস্ত পাতা ইত্যাদি আসন ইত্যাদি করতেন, প্রসাদ পাওয়া হয়ে গেলে সেই সমস্ত বাসন ইত্যাদি ধ্বংস করতেন এবং সেই সব জায়গায় তিনি ধ্বংস করতেন। এই ছিল তার নৃত্য, সমস্ত বৈষ্ণবগণের নৃত্য সেবা। এই সেবার দ্বারা তিনি সমস্ত বৈষ্ণবের মনকে জয় করেছিলেন এবং তিনি ছিলেন শ্রুতিধর, যা একবার শ্রবণ করতেন তৎক্ষণাৎ তিনি স্মরণ করে রাখতে পারতেন। সেই জন্য তাকে যে সমস্ত শ্লোক ইত্যাদি মুখস্থ করতে দেওয়া হতো, তিনি দশ দশ গুণ শ্লোক অধিক রূপে মুখস্থ করে তাদেরকে বৈষ্ণবগণকে অধিক সন্তোষ বিধান করতেন। গুরু মহারাজ ভক্তিগঞ্জ ইনস্টিটিউটে তিনি পড়াশোনা করতেন, সেখানে এক সময় সেই ওখানে চৈতন্য চরিতামৃতের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল, সেই বিষয়কে তারা পাশ না করলে সে কখনো সেই স্কুল থেকে প্রমোশন হতে পারত না। চৈতন্য চরিতামৃতের কোনো এক ব্যাখ্যা সম্বন্ধে অধ্যায়কান তত্ত্ব ব্রজেন্দ্রনন্দন এই ধরনের পুরো ব্যাখ্যা সম্বন্ধে সেখানে প্রশ্ন এসেছিল, তাতে তিনি উত্তর প্রদান করেছিলেন গুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করে তার অনুভবের কথা এত সুন্দর টিপ্পণী টিকা ইত্যাদি সেখানে বর্ণনা করেছেন যে পরীক্ষক তারকে সন্তোষ হয়ে 100 নম্বরের থেকে অধিক শত পার্সেন্টের অধিক নাম্বার দিতে বাধ্য হয়েছিলেন এবং সবাই তারা মুগ্ধ হয়ে গেছিলেন। এইরকম প্রতিভাধর ছিলেন। পরবর্তীকালে তাকে গৌড়ীয় অভিধান বা গৌড়ীয় ডিকশনারি বলা হতো, এমন কোন গ্রন্থ নাই, এমন কোন গ্রন্থের তিনি অংশ নিজের মনের মধ্যে রাখতে পারেনি এরকম কোনো পাওয়া যায় না। প্রত্যেকটি গ্রন্থ খুঁটিয়ে খুঁটিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তিনি পড়তেন এবং সেই সমস্ত আন্ডারলাইন করে সেই সমস্ত খুব ধারণ করে রাখতেন, যখন যেটি দরকার সমস্ত সেইখান থেকে চয়ন, কত পাতার মধ্যে কোথায় রয়েছে কত নম্বর শ্লোক সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে তিনি বর্ণনা করতেন। এইগুলো তাকে গৌড়ীয় ডিকশনারি বলা হয়েছে বা গৌড়ীয় অভিধান বলা হয়েছে। পরম গুরুদেবের নিকটে শুনলেন, ওই যখন তারা জেলখানায় প্রবেশ করেন সেখানে তখন কোনো ব্রহ্মচারী ছিল না, ওই ছোট সজ্জন সেবক ব্রহ্মচারী তিনি এই সেবা করবেন, তাদের রান্না করে দেবেন, কিন্তু তখনও তার দীক্ষা হয়নি। জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নিকট তিনি নাম গ্রহণ করেছেন কিন্তু দীক্ষা হয়নি, সুতরাং রান্না করবেন কি করে? তাই পরম গুরুদেব সেই জেলের মধ্যেই তাকে দীক্ষা করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। পরবর্তীকালে মেদিনীপুরে যাযাবর মহারাজের মঠে সেখানে উপনয়ন ইত্যাদি হয়েছে, কিন্তু দীক্ষা তিনি গুরুপাদ পরম গুরুদেবের নিকটে তিনি গ্রহণ করেছিলেন। তারপরে তিনি সেখান থেকে সমস্ত রান্না টান্না করে সেই জেলের মধ্যে পাঠিয়ে দিতেন এবং তাদের এই সেবা রেগুলার করতেন। এরপরে গুরু মহারাজ গৌড়ীয় বেদান্ত সমিতি প্রতিষ্ঠা হল। গৌড়ীয় বেদান্ত সমিতি ওই কলকাতার মধ্যে যখন বোসপাড়া লেনে ছিল সেই সময় পরম গুরুদেবের নিকটে গুরু ভ্রাতাগণ এসেছেন। ওই যে পূজ্যপাদ পরিপ্রেম মহারাজ বললেন যে তার জ্বর ছিল 102-3 জ্বর ছিল, কিন্তু সেই সময় তিনি উঠে সেই সমস্ত সেবা করেছেন, সেই সেবার প্রভাবে গুরু বৈষ্ণবের কৃপায় তার জ্বর তৎক্ষণাৎ কোথা থেকে উঠে চলে গেল, জ্বরের আর কোনো প্রভাব রইল না। এমনই গুরু নিশ্চয় এমনই গুরু সেবক ছিলেন, গুরু অন্তর্গত প্রাণ ছিলেন, পরম গুরুদের ছাড়া তিনি কিছু জানতেন না। তিনি একাধারে গুরু ভ্রাতা বৎসল ছিলেন, শিষ্য বৎসল ছিলেন, ভক্ত বৎসল ছিলেন। সেই গুরু মহারাজের জীবনে আমরা দেখতে পাই, গুরু মহারাজ যখন গুরু মহারাজ রূপে প্রকাশ পান তখন তার গুরু ভ্রাতাগণকে পরম গুরুদের অপ্রকট হওয়ার পরে তিনি রামের মতন সব ভাই ভ্রাতাগুলোকে এক সাথে রেখে তাদেরকে লালন পালন পোষণ এবং গোপনে বহু গুরু ভ্রাতাকে গোপনে তিনি তাদের শরীর স্বাস্থ্য তাদের অসুবিধা সুবিধা জানতেন এবং গোপনে দান করতেন, এটা কাউকে বুঝতে দিতেন না, কাউকে জানতে দিতেন না। গোপনে গিয়ে তিনি তাদের ওষুধ তাদের চিকিৎসা তাদের কাপড় বস্ত্র ইত্যাদি গোপনে দিতেন এবং তাদের বলতেন তোমরা কাউকে জানিও না, কাউকে বলিও না। এই রকম ভক্তিনে গুরু ভ্রাতাদের আকর্ষণ করে রাখবেন, এই জন্যে সমস্ত গৌড়ী বেদান্ত সমিতির সমস্ত একরূপে একসাথে গৌড়ী বেদান্ত সমিতি তার আনন্দে জীবনযাপন করেছেন, তারা ধন্য হয়েছেন। তেমনি ছিলেন পরম গুরুদেবের এক বিশেষ সেবক ছিলেন অনন্ত মোহন প্রভু। অনন্ত মোহন প্রভু বহু সেবা গুরু মহারাজ তার অন্তিম সময়ে সেবা করেছেন, ছিল পূজ্যপাদ মহারাজও বহু সেবা করেছেন, সেবা করে পরম গুরুদেবের বিশেষ কৃপাভাজন হয়েছেন। পরম গুরুদেবের সময়ে তার বৃহৎ মৃদঙ্গ সেবা অর্থাৎ গৌড়ীয় পত্রিকা গৌড়ীয় গ্রন্থ সমস্ত সব রচনা পরম গুরুদেবের নিকট থেকে শ্রবণ করে সেগুলোকে লেখনি, এই জন্য পরম গুরুদেবের তাকে গণেশ বলা হতো। পরম গুরুদেবের গণেশ অর্থাৎ সমস্ত লেখনি পরম গুরুদেব সেই গুরু মহারাজের মাধ্যমে লিখতেন, প্রকাশ করতেন এবং তার মাধ্যমে সমস্ত বৃহৎ বিদঙ্গ অর্থাৎ প্রেসের দ্বারা সমস্ত জগতে প্রচার করেছেন। গ্রন্থ বহু বহু গ্রন্থ সব রচনা করেছেন এবং তার মধ্যে প্রতি গৌড়ীয় পত্রিকার মধ্যে তার নিজস্ব আর্টিকেল প্রবন্ধ থাকত, অদ্ভুত অদ্ভুত সব প্রবন্ধ। তখনকার দিনে বিশেষ তার আকর্ষণ ছিল উপাখ্যানের উপদেশ, সেই রকম ভাবে তিনি রচনা করতেন সুন্দর সুন্দর ভগবানের লীলা কথা আখ্যান উপাখ্যানের মাধ্যমে, এবং সেই আখ্যান উপাখ্যানের যে তত্ত্বদর্শন মরাল সেইটা পরবর্তী নিচে নিম্নে ফুটে সেইটা সুন্দরভাবে বিশ্লেষণ করে জগৎকে জানাতেন। আরো পরবর্তীকালে তিনি আচার্য হওয়ার পরেও বহু গ্রন্থ গৌড়ীয় বেদান্ত সমিতি থেকে প্রকাশ করেছেন, পরম গুরুদেবের মনোবিষ্ট পূরণার্থে বহু গ্রন্থ প্রকাশ করেছেন, জগতে প্রচার করেছেন এবং সর্বোপরি তার বিশেষ অবদান বলে মনে করি সেটি হল পরম গুরুদেবের জীবনী জীবন চরিত্র আলেখ্য তিনি সর্বপ্রথম এবং সেইটি রচনা করে জগতে একটি বিশাল কীর্তি স্থাপন করেছেন। গুরুপাদ পদ্মের জীবনী রচনা করে তিনি জগতে সারা বিশ্বে ছিল পরম গুরুদেবের বাণী এবং পরম গুরুদেবের মহিমা জগতে প্রচার করেছেন, এটি একটা তার বিশেষ নিবন্ধন এবং বিশেষ প্রবন্ধ। আরো গুরু মহারাজের ছোট ছোট বাংলা ভাষা মধ্যে বাংলা ভাষাবিদ তিনি খুব ছিলেন এবং অন্যান্য ভাষাও তিনি জানতেন, ইংরাজি উড়িষ্যা আসাম হিন্দি ইত্যাদি খুব সুন্দরভাবে বর্ণনা করতেন, বলতে পারতেন এবং যেখানে যেখানে প্রচারে যেতেন যে যে আঞ্চলিক ভাষার যে টান টোন এইগুলো খুব সুন্দরভাবে তিনি রপ্ত করতেন এবং সেই সব ভাষায় সুন্দর কথা বলতে পারতেন, আনন্দ উপভোগ করতেন, অন্যকে আনন্দ দিতেন। সেই সমস্ত দুটো একটা কথা বাংলা ভাষা যে কত সুখী মধুর কত প্রহেলিকার মাধ্যমে তিনি বর্ণনা করতেন। গুরু মহারাজ বলতেন উপদেশ করতেন, ভালো না পাইবে আর ভালো না করিবে, এই যে মহাপ্রভুর বাণী, তাহলে আমরা প্রশ্ন করতাম তাহলে কি করতে হবে, বলে পচাইয়া পচাইয়া খাইবে, ভালো মন্দ জিনিস খাবে না তাহলে কি করবে, ভালো জিনিসকে পচাইয়া পচাইয়া খাইবে, সুন্দর প্রহেলিকার মাধ্যমে যাতে। আর বলতেন হরি কথা, হরি কথা কীর্তন করতে গিয়ে তিনি বলেছেন হরি শব্দের অর্থ হরে হরি হরতি হরি পুংসা হরে সর্ব পাপ হরে সর্ব তাপ হরে। আরো সুন্দর বাংলা ভাষায় বলতেন হরি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলতেন হরির উপরে হরি হরি সভা পায় হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এইখানে প্রত্যেকটি শব্দ হরি শব্দে সমস্ত কিছু অর্থের মধ্যে নিহিত আছে, হরির উপরে হরি, এই হরির উপরে কি হরি মানে জম, হরি মানে বদ্ধ, হরি মানে ব্যাং, হরি মানে সাপ, অর্থাৎ হরির উপরে হরি হরি শোভা পায়, হরির মধ্যে জলের মধ্যে পদ্ম শোভা পাচ্ছে, তার উপরে ব্যাং বিরাজ ব্যাং আছে, আর হরিকে দেখে হরি হরিতে লুকায়, হরি অর্থাৎ সাপ এসে সেই ব্যাংকে যখন ধরতে যাচ্ছে তখন সে লাভ দিয়ে আবার জলের মধ্যে প্রবেশ করে, হরির মধ্যে লুকায়, হরিকে দেখে হরি হরিতে পায়। অদ্ভুত বাংলা ভাষা, এত শ্রুতি মধুর এত মাধুর্য মণ্ডিত গুরু মহারাজের এমন উচ্চারণ ভঙ্গি, বিশেষ করে সংস্কৃত রকলা এই উচ্চারণ ভঙ্গি এত স্পষ্ট এত সুন্দর যা আজও পর্যন্ত আমাদের কানে বাজে, হরে কৃষ্ণ মহামন্ত্র সে এত সুন্দর বর্ণনা এত সুন্দর ব্যাখ্যা লোক ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসা বাসি সেই দেশে প্রাণ যেতে চায়। যখন যা কথা শুনবে সব সময় কথা আগে প্রকাশ করবে না, কিছু কিছু কথা ভজন করতে শিখতে হয়, কথা ওটা ভজন করতে শিখতে হয়, তাই কথা সবসময় প্রকাশ করলে হয় না, তা তো অপরাধের আশঙ্কা থাকে, কিছু কিছু কথা ভজন করতে শিখতে হয়। এই জন্য বলতেন যদি কোনো কথা শোনো তাহলে কানে শুনবে, চোখে দেখবে, কিন্তু মুখে কিছু কবে না। এইরকম সব ছোট ছোট কথার মধ্যে দিয়ে তিনি আমাদের অদ্ভুত অদ্ভুত শিক্ষা সব দিতেন। তিনি পরবর্তীকালে কখনো কখনো আঘাত মানসিক ভাবে যদি কারোর কাছ থেকে দেখেন তাহলে অভিমান হতো, অভিমানে তিনি বলতেন যে আমি ওই বহুদিনের পুরনো তো তাই সিঁদুরে মেঘ দেখলে বলা, আমি বহু আশঙ্কা বহু কিছু আমি দেখেছি জীবনে, তাই আমার বৈষ্ণব অপরাধের বড় ভয়, তাই আমি সব জানলেও সবসময় কিছু বলতে চাই না, বলতে পারি না। কখনো কখনো এও বলেছেন আমি এত সাবধানি অতি সাবধানি যে পান্তা ভাতে ঘু দিয়ে খাই, পান্তা ভাত সেটা তো শীতল ঠান্ডা, সেটাকেও আমি ঘু দিয়ে খাই খুব সাবধানে, সেটাও জীবনযাপন করার চেষ্টা করি যাতে আমার কোনো অপরাধ না হয়, অপরাধের বড় হয়। গুরু মহারাজ বলছেন বৈষ্ণব জগতে বাস করতে গেলে বৈষ্ণবের এটিকেট অর্থাৎ বৈষ্ণবচিত ব্যবহার সেটি আগে রপ্ত করতে হয়। সেটি কেমন, যেমন এত লোক আছে এর মধ্যে দিয়ে চলতে হবে, কিরকম চলতে হবে, লাফিয়ে লেপিয়ে লোকের কোট দিয়ে লোকের গা বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে শরীর স্পর্শ করে, বললেন না সেটা নিচে করে হাত বাড়িয়ে সকলে সকলকে দণ্ডবোধ করতে হবে। এই দণ্ডবোধ প্রণালী ছাড়া যদি প্রত্যবর্তী সন্তান যদি কেউ দণ্ডবোধ করে তাহলে তার আর অপরাধের ভয় থাকে না। বৈষ্ণবদের সঙ্গে ব্যবহার চলতে লিখতে অনেক সময় অপরাধ হয়ে যায়, যত যত অপরাধ আছে তার মধ্যে বৈষ্ণব অপরাধ সব থেকে বড় ভাবি, এই অপরাধ সমস্ত ভজন ইত্যাদি সব নষ্ট করে দেয়, তাই এর থেকে বাঁচবার একটি সব থেকে সহজ উপায় হচ্ছে ত্রিসন্ধ্যা দণ্ডবোধ প্রণালী করে। এবং দণ্ডবোধ প্রণালী দ্বারা কোনো বৈষ্ণবের যদি অসন্তোষ প্রকাশ পায় তাহলে বুঝতে পারবে সেই বৈষ্ণবের নিকট তোমার অপরাধ আছে, সুতরাং তার সেবা দ্বারা সন্তোষ করে আবার তার মন্দিরায় করো, তাকে প্রসন্ন করো, তাহলেই অপরাধ দূর হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাই কোন আমাদের গুরু প্রাসাদে এই প্রকার আদান প্রদান আমরা আগে পর্যন্ত সমস্ত দণ্ডবোধ তন্ত্রের উপর ঠিক বাড়ি বাড়ি গিয়ে আজকাল শিথিল দেখা যাচ্ছে, কিন্তু যদি অপরাধের আশঙ্কা থাকে অপরাধ এর থেকে নির্মূল হয়ে যায়। গুরু মহারাজের বহু কথা স্মরণে আসে, বহু সুন্দর সুন্দর কথা, দুটা একটা অন্য ভাষার গুহা দুটা একটা বলে দিই। গুরু মহারাজ প্রায় তার বক্তব্যের মধ্যে কখনো কখনো হিন্দি ভাষায় গুহা বলতেন, সেই হল গৌয়া লোকে কুত্তা পালে উসকা বাসুর ভুকা, আর সালে কো উত্তম খেলালে বাপ না পাবে উঠা, ঘরকা বহুনি কৃষ্ণা পাবে জিত চুরাই আসি, ধন না কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে আর আসি। কলিযুগ ধন্য কেন, চৈতন্য মহাপ্রভু এই কলিযুগকে অবতীর্ণ হয়েছেন, তাই কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয়েছে, কিন্তু এই ধন্য কলিযুগে এই রকম ঘটনা সব ঘটছে যারা হিন্দিবাসী বুঝতে পারছেন, আমি বেশি ব্যাখ্যায় যাব না। আরো বলতেন সচ্চা কহে তো মারে সর্বত্র প্রচার করেছেন, বিশেষ করে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর প্রত্যন্ত দেশে এবং বাংলার এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই যেখানে তিনি যাননি, যেখানে তিনি প্রচার করেন। এবং তার প্রচারের ফলে প্রচুর পরিমাণে বাংলা থেকে, বিশেষ করে চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং আসাম থেকে প্রচুর সমস্ত ছেলেরা তাদের জীবনকে উৎসর্গ করে রূপাত্মকের আশ্রয় গ্রহণ করে তারা নিজেদের জীবন ধারণ করেছে। অন্য অন্য বেদান্ত সমিতি ছাড়া অন্য অন্য মঠে সেবক পাওয়া যায় না। আর গৌড়ীয় বেদান্ত সমিতিকে সেবকের পরিপূর্ণ, সেবকের উচ্ছ্বাস কেবল রূপাত্মকের প্রচারের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। গুরুপাদপদের অনন্ত মহিমা সেইখান থেকে কিছু কিছু চয়ন করে বললাম। পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ সম্বন্ধে কিছু বর্ণনা করতে বলছেন। গুরু মহারাজ তার গুরুদেবের বিরহ উৎসব উপলক্ষে একবার বর্ণনা করে বলছেন যে তোমরা আপনারা সকলে মনে করে যে আমি ছোটবেলা থেকে মঠে আছি, গুরুদেবের সঙ্গে বহুদিন আছি, সুতরাং গুরুদেবের মহিমা, গুরুদেবের গুরু মহারাজ বলছেন কাছে থাকলে কি হবে, কিন্তু আমি তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনি। তিনি বলছেন পরম গুরুদেবের নিকটে আমি ছিলাম বটে, কিন্তু সেই দাঁত যে কত মূল্যবান তখন আমি উপলব্ধি করতে পারিনি, আজকে উপলব্ধি হচ্ছে। তিনি যখন কাছে ছিলেন তখন তাকে আমি সর্বতভাবে বুঝতে পারিনি, কখনো মারপিট হয়েছে, কখনো ঝগড়া হয়েছে, কখনো মিল হয়েছে, কখনো অপরাধ হয়েছে, কিন্তু কখনো তিনি আমাকে ছাড়েননি। তিনি সবসময় স্মরণে, সকলে জাগরণে সবসময় ওই আমার পুরনো দিনের নাম হরিদাস হরিদাস দিবারাত্র তিনি চিৎকার করে, কখনো কখনো স্বয়ং পর্যন্ত তিনি চিৎকার করে হরিদাস হরিদাস, তিনি আমাকে কখনো ছাড়েননি। এটা তো আমি তখন উপলব্ধি করতে পারিনি, আজ আমার উপলব্ধি হচ্ছে যে তিনি কত আমার পারমার্থিক জগতের কল্যাণকারী। ত্রিবিক্রম মহারাজের সম্বন্ধে বলতে গিয়ে বলি, প্রথম জীবনে তিনি সংসার করেছিলেন, খুব বিদ্বান ছিলেন, সংসার পরিগ্রহ করেছিলেন, একটি সন্তান কন্যা সন্তান হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কন্যাটি মারা যায়। ঠিক সেই সময় তার মনের মধ্যে কিছু শোক অর্থাৎ কিছু অভাব এরকম বোধ ছিল কন্যার শোকে, তিনি মুচ্যবান ছিলেন। এমত সময়ে পরম গুরুদেবের গুরু ভ্রাতা নরোত্তম প্রভু, পরবর্তীকালে তিনি ভক্তিকমল মধুসূদন মহারাজ, তিনি তার পার্টি নিয়ে যখন ঐসব দেশে প্রচারে গেছেন, সেখানে গিয়ে হরিকথা বর্ণনা করছেন। আর ত্রিবিক্রম মহারাজ বৈষ্ণব জগৎ এবং বৈষ্ণবদের সম্বন্ধে তার একটা বিরূপ ধারণা প্রথম থেকে ছিল, তিনি এই জন্য বহু আক্ষেপ করেছেন। তিনি বলতেন যে আমি বাগবাজারের নিকটে আমার মামার বাড়ি ছিল ডক্টর এস কুমার সন্তান কুমার, তিনি পরমগুরুদেবের চিকিৎসা করতেন, খুব বড় চিকিৎসক, নামধন্য। তার কাছে যেতাম, বাগবাজারের মন্দিরের পাশ দিয়ে যেতাম, প্রভুপাদ তখন প্রকট আছেন, কিন্তু কোনোদিন ইচ্ছা হয়নি প্রভুপাদকে দর্শন করি, চাই বাগবাজার মন্দিরে গিয়ে বিঘ্ন দর্শন করি। কেন না, বৈষ্ণব জগৎ সম্বন্ধে আমার একটা ঘৃণা ছিল, এই বৈষ্ণবরা সব সম্পত্তি সব লুটে লুটে উঠে খায় এইসব, এই জন্য তিনি কখনো ওই দিকে মুক্তি রাখেন না। পরবর্তীকালে যখন ভক্তিকমল মধুসূদন মহারাজের নিকটে হরি কথা শুনলেন, বহু কথা শুনেছেন, তার মধ্যে একটি কথা তার হৃদয়ে বেজে উঠেছিল, সেটি হল বিষয়াক্ষর সর্বতস্যা লব্ধ সুদূর্লভমিতম, এই শব্দের শেষ হল বিষয়াক্ষর সর্বতস্যা, অর্থাৎ বিষয় এই জন্মে যেমন আমরা পেয়েছি পূর্ব পূর্ব কর্ম অনুসারে, আবার পরবর্তীকালেও আমরা কর্ম অনুসারে আমরা আবার সব বিষয় আমাদের
সারাদিন ঘুরতে ঘুরতে সেবার মধ্যে হঠাৎ কেউ লেগে গেল গামছা পরি পরি কথা বলতে আর বাংলা
ভাষার গালি কিন্তু সবাই জানে না,
আমাদের যে গালিটা দিয়ে গুরু মহারাজও গালি দিতেন, ভক্তিদের ঠাকুর তার কীর্তনেও গালি দিয়েছেন, আর কত গালি আছে ছয় বছর করো। সুতরাং গালি কোথায় নেই, সংসার সেই কথা হয়ে সংসারের বোঝা বহির অনেক কাল। আরো বলো যে গর্বের মতো আমি করি পরিশ্রম, তার লাগিয়া তখনই না লুচি অভ্রম। সেই কথা গুরু মহারাজের খুব প্রিয় গালি ছিল। একটা হলো খুব প্রিয়জন যারা তাদের গাধা বলে কখনো বলতেন, আর একটা বলতেন এটা খুব প্রিয় গালি, খুব প্রিয় লোকেদের সেবকদের কখনো কখনো দিয়েছেন, অত্যন্ত প্রিয় দ্বিতীয়জনদের দিয়েছেন, সর্বত্র দিয়েছেন। গুরু মহারাজ খুব লজ্জাশীল, খুব চাপা, তার শ্রীঅঙ্গ সকলে দেখতে পায়নি। গুরু মহারাজ কখনো জামা কাপড় খুলে থাকতেন না, কিছু না কিছু ঢাকা থাকতেন। সেই কথা আমার মনে আছে, আর সকলকে বহু রকমের গালাগালি দিতেন, তার সামনে তার হুঙ্কারে কেউ দাঁড়িয়ে রাখতে পারতো না, কাপড় চোপড় সব পেয়ে যেত। তার মধ্যে একটা গালাগালি খুব একটা দুটো খুব বাজারে প্রচলিত আছে। তো এক সেবক তাকে কিছুদিন পরে নিয়ে এনেছে, তার একটা ছোট গালাগালি শুনতে একটু খারাপ লাগছে, কেউ শুনেনি এরকম লোক আছে, এখানে বলেনি এই গালটা খুব সুন্দর। তিনি ওই বোকার ভক্ত যে চরম বোকা তার নিদর্শন দিয়ে বলতেন, চতুর সংখ্যা গালাগালি, কোন কাজ যদি সাকসেস না হয় তাকে গালাগালি দিয়ে বলতেন চতুর বোকা। আমি একদিন খুব ঠান্ডা মাথায় ঠান্ডা হয়ে যেতাম, সব বুঝতে পারি একটা বুঝতে পারি এটার মানে কি, এটার মানে বুঝিস না, বলে গাধা আছে তো পশু, তাহলে আজকে লেখাপড়া শেখাবে কে বোঝাবে, সে তো নিজেই বোকা হয়ে গেলে তাকে তো বোঝায় বলে দেওয়া, কিন্তু মানুষ তো বুদ্ধিমান। এখন ওই যে ব্যান্ড পার্টি হয়, ব্যান্ড পার্টিতে দেখবেন একটা বড় ড্রাম বাজে, আর সেই ড্রামটা একজনের পিঠের উপরে থাকে, সেই ড্রামটা সে মাথায় করে নিয়ে পিঠে করে নিয়েছে আগে আগে চলে, আর তার পিছনে একজন খুব বাজে বলে ওই যে বই নিয়ে যায় ওর নাম হলো চলে এ বোঝা হয়ে যাচ্ছে। এই কোনো যে মাধুর্য দিতে পারে না, কোনো কিছু উপলব্ধি করতে পারে না, বলছে এইরকম ভোকার পদ্ধতি সে হয়ে। বিশেষ করে বাংলায় রামকৃষ্ণ মিশনকে তিনি হস্তলক্ষ করেছিলেন, সেই রামকৃষ্ণ মতে উমাদেবী এক সময় খুব প্রতিষ্ঠিত ছিল, বংশালী করে শিষ্য শিষ্য বোধহয় হয়ে গেছিলেন। পরবর্তীকালে
আমাকে যেতে হবে বাংলা মহারাজ বিগ্রহ প্রতিষ্ঠা,
এক ঘন্টা বললেন বলতে তো সকাল কেন বলতে
ఈ పద్మ కేవలం మాత్రమే